আল্লাহ এক বার্তা অধ্যায় চার বিজ্ঞান ও কিতাব। তিনি শূন্যের উপরে উত্তরের আসমান বিছিয়ে দিয়েছেন, শূন্যের মধ্যে দুনিয়াকে ঝুলিয়ে রেখেছেন। নবী আয়ুব, আয়ুব ২৬ ৭। বেশ কয়েক বছর আগে আমি ও আমার স্ত্রী একটি গভীর গুহাতে ভ্রমণ করতে গিয়েছিলাম। আমাদের পথ প্রদর্শক স্টেলেকটাইস বা লম্বা লম্বা চুয়ের দণ্ড এবং স্টালাকমাইটস নামের পাথরের গঠন নির্দেশ করে তিনি এই রকম কিছু বললেন, এই যা কিছু দেখছেন তা শুরু হয়েছে এক ফোঁটা পানি থেকে। প্রায় ৩৩০ মিলিয়ন বছর আগে একটি অগভীর সামুদ্রিক দ্বীপ এই স্থানটিকে আবৃত করেছিল এবং পলিমাটি ও চুনাপাথরের স্তর পড়তে পড়তে ক্রমে ক্রমে এই অবস্থায় এসে পৌঁছায়। এটা শুনতে খুবই বিজ্ঞানসম্মত মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে এর শুরুর দিকে মানুষ সেখানে ছিল, যেন সে সবকিছু লক্ষ্য করতে পারে। সে যখন কথা বলেই যাচ্ছিল তখন আল্লাহর কালামের নবী আয়ুবের কাছে বলা কথাগুলো আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। যখন আমি দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো। আয়ুব ৩৮:৪। ভ্রমণের শেষের দিকে আমি আমাদের পথ প্রদর্শককে ধন্যবাদ জানালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে ভূবিজ্ঞানীরা জানলেন যে এই গুহাটি লক্ষ লক্ষ বছরের পুরানো। তিনি বললেন যে তিনি আসলে জানেন না, এবং তারপর তিনি বললেন, আমি শুধুমাত্র আপনাকে তাই বলেছি যা আমি বলার জন্য প্রশিক্ষণ পেয়েছি। সায়েন্স বা বিজ্ঞান শব্দটি ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে এসেছে, যার অর্থ হল জ্ঞান। সায়েন্সের ক্রিয়াপদ সাইরি শব্দের অর্থ হল জানা। জানাকে এমনভাবে বিবেচনা করা হয় যার মধ্যে সত্য ছাড়া কোনো সন্দেহ নাই। যখন কোনো বিজ্ঞানী অনুমানকে বিজ্ঞান হিসাবে ধরে নেন তার মানে তা বিজ্ঞান নয়। ১৯৭০ মাঝামাঝি সময়ে ফ্রেঞ্চ ডাক্তার মাউরিক বুকেইলি, যিনি রাজা ফয়সালের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, তিনি একটি বই লিখেছিলেন যার নাম হল কিতাবুল মুকাদ্দাস, কোরআন এবং বিজ্ঞান। এই বইটি বইয়ের দোকানে সামনের দিকে রাখা হয়েছিল এবং মুসলিম বিশ্বের সমস্ত মসজিদ এটা দাবি করতে লাগল যে কিতাবুল মুকাদ্দাস আধুনিক বিজ্ঞানের বিপরীত। বুকেইলি বলেছেন যে কিতাবুল মুকাদ্দাসের প্রথম পৃষ্ঠায় সৃষ্টির যে বর্ণনা দেওয়া হয়েছে তা সম্ভবত পুরানো কোনো রূপকথা থেকে অনুবাদ করা হয়েছে, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি থেকে মানুষের পরিবর্তনের যে থিওরি তার সঙ্গে এর কোনো মিল নেই। অনেকের মতে বুকেইলিও ভুলভাবে বিবর্তনীয় তত্ত্বকে প্রকৃত বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। এটি বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যে কিতাব শারীরিক বিজ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, বরং আধ্যাত্মিক জ্ঞান প্রকাশ করার জন্য কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ তার কিতাব আমাদেরকে দিয়েছেন যেন আমরা জানতে পারি যে তিনি কে, তিনি কেমন এবং আমাদের জন্য তিনি কি করেছেন। সেই সাথে তিনি কিতাব দিয়েছেন যেন আমরা এটাও জানতে পারি যে আমরা কোথা থেকে এসেছি, কেন আমরা এই পৃথিবীতে আছি এবং আমরা কোথায় যাব। এই তথ্য কোনো গবেষণা কেন্দ্রে যাচাই করা বা আবিষ্কার করা সম্ভব নয়। অধিকন্তু কিতাব যেহেতু জীবনের সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এতে অবাক হওয়ার মতো কিছুই নেই যে কিতাবে প্রাকৃতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে যা মানুষের কাছে অজানা ছিল যখন কিতাব লেখা হয়েছিল। আসুন আমরা ৭টি বৈজ্ঞানিক উদাহরণ দেখি যা বর্তমান আধুনিক বিজ্ঞানের আবিষ্কার করার পূর্বেই আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা রয়েছে। পরবর্তীতে যখন আমরা কিতাবের যাত্রার বিষয়ে চিন্তা করতে শুরু করব তখন কিতাবের বেশ কিছু আকর্ষণীয় বৈজ্ঞানিক উদাহরণের সম্মুখীন আমরা হব। ১. গোলাকার পৃথিবী। আধুনিক ইতিহাসের কিতাবগুলো এই শিক্ষা দেয় যে ৫০০ খ্রিস্টপূর্ব সময়ে গ্রিক লোকেরা প্রথম এই তত্ত্ব প্রদান করেন যে পৃথিবী গোলাকার। সেই সাথে গ্রিক দার্শনিকেরা এই সারাংশও টানেন যে পৃথিবী শুধুমাত্র একটি গোলক হতে পারে, কারণ তাদের মতে এটাই ছিল সবচেয়ে নিখুঁত আকার। যদিও প্রায় হাজার হাজার বছর আগে নবী আয়ুব ইতিমধ্যেই এই কথা ঘোষণা করেছেন যে আল্লাহ যিনি শূন্যের উপরে দুনিয়াকে স্থাপন করেছেন, তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত। আয়ুব ২৬ অধ্যায় ২৭ ও ১০ এবং গ্রিকদেরও প্রায় ৪০০ বছর আগে নবী সোলায়মান এই কথা বলেছেন যে আল্লাহ জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নির্ধারণ করলেন, মিসাল ৮-২৭, এবং ৭০০ খ্রিস্টপূর্ব তবুও গ্রিক দার্শনিকদের আসার ২০০ বছর আগে ইসাইয়া ঘোষণা করেছেন তিনি দুনিয়ার সীমাচক্রের উপরে উপবিষ্ট, ইসাইয়া ৪০-২২। গ্রিক শব্দ সার্কেল বা গোলাকার শব্দটিকে গোলক হিসাবে অনুবাদ করা যায়। সুতরাং পৃথিবীর গোলাকার রূপ সম্পর্কে কে প্রথমে বলেছেন, গ্রিক দার্শনিকেরা নাকি আল্লাহ? অবশ্যই এটি আল্লাহ ছিলেন যিনি দুনিয়ার নির্মাণকর্তা। ২. পানির চক্র। সেই সাথে নবী আয়ুবের কিতাব পানিচক্রের কথাও বর্ণনা করে। তিনি পানির সমস্ত বিন্দু আকর্ষণ করেন, সেগুলো তার বাষ্প থেকে বৃষ্টিরূপে পড়ে, মেঘমালা তা ঢেলে দেয়, তা মানুষের উপরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে। মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে? তার বজ্রের গর্জন কে বোঝে? আয়ুব ৩৬-২৭ থেকে ২৯। এভাবে কিতাব বৃষ্টির চক্রের বর্ণনা করে, যেখানে তরল পদার্থ প্রথমে বাষ্পে পরিণত হয়, বিন্দু বিন্দু পানির আকার ধারণ করে মেঘালয়ে পরিণত হয় এবং তারপর বিন্দু কণাগুলো একসাথে হয়ে বড় আকার ধারণ করে এবং মেঘের মধ্যে আটকে থাকে। নবী আয়ুবও বলেছেন যে মেঘ অনেক পানিকে আটকে রাখতে পারে। তার মেঘের মধ্যে তিনি পানি আটকে রাখেন, কিন্তু তার মেঘ ফেটে যায় না, আয়ুব ২৬-৮। ৩. একই বংশ। প্রায় ৩৫০০ বছর আগে নবী মুসা লিখেছেন, পরে আদম তার স্ত্রীর নাম হাওয়া জীবিত রাখলেন, কেননা তিনি জীবিত সকলের মা হলেন, পয়দায়েশ ৩-২০। কিতাব অনুসারে সমস্ত মানবজাতি একজন মা থেকে এসেছে। ১৯৮৭ সাল পর্যন্ত বিজ্ঞানীরা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বা একমত ছিলেন না। এরপর সমস্ত বিশ্বের থেকে মাতৃগর্ভের ডিম্বাণু নিয়ে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, হিউম্যান জেনেটিক কোডের একটি অংশ যা মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে প্রবেশ করে, এর এক বিশাল গবেষণার পর গবেষকরা এই উপসংহারে এসেছেন যে বর্তমানে যে মানব সমাজ রয়েছে তা একই পূর্বপুরুষ মহিলা থেকে এসেছে। এর বেশ কয়েক বছর পর গবেষণায় দেখা গেছে যে মানবজাতি একই পূর্বপুরুষ থেকেই এসেছে। পরবর্তীতে এই গবেষকগণ এটা বুঝতে পেরেছেন যে তাদের সমস্ত প্রচেষ্টা ও খরচ কিতাবের সত্য তাকেই নিশ্চিত করে। ৪. রক্তেই জীবন। মুসাও এই কথা বলেছেন যে কেননা রক্তের মধ্যেই শরীরে প্রাণ থাকে, লেবীয় ১৭-১১। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত অনেক মারাত্মক পরীক্ষা নিরীক্ষার পর সম্প্রতি শুধুমাত্র মেডিকেল সমাজ বিষয়টি বুঝতে পেরেছে। ৫. পৃথিবীর পরিপক্কতা। ৩০০০ বছর আগে নবী দাউদ লিখেছেন যে পৃথিবী একদিন বিনষ্ট হবে এবং পুরানো কাপড়ের মতো নষ্ট হয়ে যাবে, যবুর শরীফ ১০২-২৬। আধুনিক বিজ্ঞানও একমত হয়েছে যে আমাদের পৃথিবী ধীরে ধীরে পুরানো হয়ে যাচ্ছে, এর আকর্ষণ ক্ষমতা কমে আসছে এবং প্রতিরক্ষামূলক ওজন লেয়ার পাতলা হয়ে আসছে। ৬. সমুদ্র বিজ্ঞান। নবী দাউদ সমুদ্রের পথ সম্পর্কে লিখেছেন, যবুর শরীফ ৮-৮। এটি ছিল সেই ছোট বাক্য যার দ্বারা অনুপ্রাণিত হয়ে নৌ সেনাপতি ম্যাথিউ ফন্টেইন মেওরি ১৮০৬ থেকে ১৮৭৩ তার জীবন সমুদ্রের স্রোতের তথ্য আবিষ্কার করার কাজে নিয়োজিত করেছিলেন। তিনি বলেছিলেন যে যেহেতু আল্লাহ সমুদ্রের পথ সম্পর্কে বলেছেন, তাহলে তিনি এর মানচিত্র তৈরি করতে সক্ষম হবেন। মেওরি তাই করলেন এবং সমুদ্র বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত হলেন। ৭. জ্যোতিষবিদ। প্রায় ২০০০ বছর আগে প্রেরিত পৌল লিখেছেন, সূর্যের এক রকম তেজ, চন্দ্রের আর এক রকম তেজ ও নক্ষত্রগণের আর এক রকম তেজ, কারণ তেজ সম্বন্ধে এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্র ভিন্ন। প্রথম করিন্থীয় 15:41। খালি চোখে সব তারা নক্ষত্র একই রকম মনে হয়, তবুও বর্তমান সময়ে জ্যোতিষ বিজ্ঞানীরা টেলিস্কোপ ও আলোক বর্ণালী বিশ্লেষণ করে বলেন যে রং ও উজ্জ্বলতার দিক থেকে তারা নক্ষত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো কোনো তারা দেখতে হলুদ সূর্যের মতো, অন্যটা হয় নীল অথবা লাল। প্রত্যেকটি তারাই আলাদাভাবে ভিন্ন প্রকৃতির। কিভাবে প্রেরিত পোল প্রথম শতাব্দীর সময়ে এই বিষয়ে জানিয়েছেন? যদিও কিতাবে বিজ্ঞান সম্বন্ধীয় আরো অনেক উদাহরণ খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই 7টি উদাহরণের যে সাধারণ শিক্ষা তা হল, যদিও কিতাব কোনো বিজ্ঞান পাঠ্যপুস্তক নয়, তারপরও এটি বিজ্ঞান সম্পর্কে বলে এবং তা পরিপূর্ণ সত্য ও নিখুঁত। কেউ কেউ কিতাবকে অন্ধের মতো বিশ্বাস করেন, তাই না? নাকি এটি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন বিশ্বাস যা সুনিশ্চিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি? কিতাবে ধারাবাহিকভাবে লিখিত যে প্রমাণগুলো উঠে এসেছে তাতে বিশ্বাস আনার জন্য আমরা বোকা হই বা চালাকেই হই, এই লেখাগুলো সত্যি? এমনকি যখন এর শিক্ষা আমরা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে বা প্রমাণ করতেও পারি না। আল্লাহ চান না যেন আমরা বুদ্ধিদীপ্তদার সাথে আত্মহত্যার পথ বেছে নেই। তিনি আমাদের কাছে অনেক সুনিশ্চিত প্রমাণ দিয়েছেন যা তাঁর কিতাবের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। পূর্বের অধ্যায়ে আমরা দেখেছি যে কিছু কিছু প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে পুরাতন ও নূতন নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি সংরক্ষিত কিতাব, কিন্তু এই কিতাবের মধ্যকার প্রকৃত যে তথ্য রয়েছে সেই সম্পর্কে কি বলা হয়, এটা কি বিশ্বাস করা যায়? কিতাব গবেষক ও নাস্তিকবাদীদেরকে হাজার হাজার সুযোগ প্রদান করে যাতে তারা প্রায় প্রত্যেকটি পৃষ্ঠার ঐতিহাসিক ব্যক্তি, স্থান বা ঘটনার সত্যতা পরীক্ষা করতে পারেন। ইতিহাস, ভূগোল ও প্রত্নতত্ত্ব কি প্রকাশ করে? শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক লোক কিতাবের ঐতিহাসিক সত্যতাকে অস্বীকার করতে চেয়েছেন। সেই রকমই একজন নাস্তিকবাদীর নাম হচ্ছে স্যার উইলিয়াম মিথেল র্যামসে, 1851-1939, যিনি বিশ্বের প্রত্নতাত্ত্বিকদের মধ্যে অন্যতম। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে র্যামসে কিতাবের সত্যতা নিয়ে সন্দেহ করতেন, কিন্তু তার আবিষ্কার ধীরে ধীরে তার চিন্তাধারাকে পরিবর্তন করতে লাগল এবং প্রায় 30 বছর অধ্যয়ন করার পর তিনি লিখেছেন, লুক হচ্ছেন একজন প্রথম শ্রেণীর ইতিহাসবিদ, তার বিবৃতিগুলো শুধুমাত্র বিশ্বাসযোগ্যই নয়, এই লেখককে প্রধান প্রধান ইতিহাসবিদদের সাথে গণনা করা উচিত। লুক ছিলেন একজন ডাক্তার, একজন ইতিহাসবিদ, ঈসার একজন অনুসারী এবং ইঞ্জিল শরীফের লুক লিখিত সুসমাচার ও প্রেরিতদের কার্যবলীর লেখক। কিতাবের এই 2টি পুস্তকে প্রায় 95টি ভৌগোলিক স্থানের কথা উল্লেখ আছে, 32টি দেশ, 54টি শহর এবং 9টি দ্বীপ, এবং সেই সাথে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনার কথা উল্লেখ আছে। সমালোচকেরা অনেক কষ্ট করেছেন যেন তারা লুকের রেকর্ড বা তথ্য এবং প্রত্নতত্ত্ব, ভূগোল ও অতিরিক্ত কিতাবীয় ইতিহাস যা প্রকাশ করে তার মধ্যে অনৈক্য বা অসাদৃশ্যতা খুঁজে পেতে পারেন, কিন্তু তারা হতাশ হয়েছেন। প্রত্যেকবারই লুকের লেখা সঠিক বলে প্রমাণিত হয়েছে। লুকের লেখা একটি বাক্য যা এই বিষয়টিকে প্রমাণ করে, এটি একটি শব্দগুচ্ছ যা পৃথিবীতে নাসরতীয় ঈসার পরিচর্যা কাজকে ঐতিহাসিক ধারায় স্থাপন করার চেষ্টা করেছে। টিবেরিয়াস সম্রাটের রাজত্বের 15 বছরে যখন পন্তীয় পিলাত, ইহুদিয়ার শাসনকর্তা হেরোদ, গালিলের বাদশাহ, তার ভাই ফিলিপ, জিতুরিয়া ও ত্রাখোনিতিয়া প্রদেশের বাদশাহ এবং লুসানীয় অবিলিনীয় বাদশাহ, তখন হানন ও কায়েফা মহা ইমাম ছিলেন। ঠিক এই সময়ে আল্লাহর কালাম মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার কাছে নাজিল হল, লুক 3:1-2। অনেক নাম ও বিস্তারিত বর্ণনা থাকার কারণে স্বাভাবিকভাবে এই প্রশ্ন লোকেরা করে যে লোক কি সত্যিই সঠিক ছিলেন। পরীক্ষামূলকভাবে আসুন চারজন লোকের বিষয়ে পরীক্ষা করে দেখি যাদের নাম পূর্বের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রথমত লুক রোমান সম্রাট তিবেরিয়াস সিজার এবং এহুদার শাসনকর্তা পন্তিয় পিলাতের কথা উল্লেখ করেছেন। 1961 সালে যেখানে হেরোদ কৈশোরের জন্য থিয়েটার পুনর্নির্মাণ করেছিলেন লুকও একই বিষয় উল্লেখ করেছেন। প্রেরিত 12:19-24 সেখানে একটি 1 মিটার দৈর্ঘ্য পাথর আবিষ্কৃত হয় যেখানে একটি খোদাই করা লেখা আছে যা নিশ্চিত করে যে পন্তিয় পিলাত শাসনকর্তা ছিলেন যখন তিবেরিয়াস সিজার সম্রাট ছিলেন। অকিতাবীয় ইতিহাসবিদ জোসেফাস 37-101 খ্রিস্টাব্দ তিনিও এই একই ব্যক্তি স্থান ও ঘটনা সম্পর্কে লিখেছেন। লুক ঠিক ছিলেন। লুক সিরিয়া প্রদেশের অবিলিনীর শাসনকর্তা যৌথ গভর্নর লুসানিয়ের কথা উল্লেখ করেছেন। অনেক বছর ধরে বিশেষজ্ঞরা এই প্রকৃত ভুলটা করত লুককে মিথ্যা প্রমাণিত করার জন্য, কারণ ইতিহাসবিদরা যে লুসানিয়কে চিনত তিনি ছিলেন গ্রিক চাল শিশের শাসক যিনি লুকের লেখার প্রায় 27 খ্রিস্টাব্দ প্রায় 60 বছর আগে মারা গিয়েছিলেন। ইতিহাসবিদরা সিরিয়ার অবিলিনীর শাসনকর্তা লুসানিয় সম্পর্কে কিছুই জানত না যতক্ষণ পর্যন্ত না তারা দামেস্কের কাছাকাছি 14-29 খ্রিস্টাব্দের মধ্যে একটি খোদাই করা লেখা খুঁজে পেয়েছে। সেখানে এই নামটি লেখা ছিল শাসনকর্তা লুসানিয়। সুতরাং সেখানে দুইজন লোক ছিলেন যাদের নাম ছিল লুসানিয়। লুক সঠিক ছিলেন। লুক কাইফা সম্পর্কেও লিখেছেন যিনি ঈসা পৃথিবীতে থাকাকালীন অবস্থায় ইহুদিদের মহা ইমাম ছিলেন। 1990 সালের ডিসেম্বর মাসে কর্মীরা পুরাতন জেরুজালামের দক্ষিণ দিকের রাস্তা মেরামত করতে গিয়ে ঘটনাক্রমে কাইফার পরিবারের কবর আবিষ্কার করেন। প্রত্নতত্ত্ববিদদেরকে সেখানে ডাকা হল। কবরের মধ্যে 12টি বাক্স চুনা পাথরের হাড়ের বাক্স ছিল। সবচেয়ে সুন্দর বাক্সের উপরে লেখা ছিল কাইফার পুত্র জোসেফ। সেটা ছিল মহা ইমামের সম্পূর্ণ নাম যিনি মাবুদ ঈসাকে গ্রেফতার করেছিলেন। বাক্সের ভিতরে 60 বছর বয়সের পুরুষ ছিল, নিশ্চিতভাবে যিনি ছিলেন নতুন নিয়মের কাইফা। লুক সঠিক ছিলেন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ নেলসন গ্রেগ বলেছেন এটি হয়তো সুনিশ্চিতভাবে বলা যায় যে কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারী কখনো কোনো কিতাবের উল্লেখ করার বিষয় নিয়ে আপত্তি করবে না। যতগুলো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে সেগুলো কিতাবের ঐতিহাসিক বিবৃতিগুলোর হুবহু বর্ণনা প্রদান করে অথবা স্পষ্ট রূপরেখা নিশ্চিত করে থাকে। পৃথিবীর অন্যান্য ধর্মের কোনো কিতাব সম্পর্কেই এমন কোনো কথা বলা হয় নাই। উদাহরণস্বরূপ প্রত্নতত্ত্ব আবিষ্কার দেখিয়েছে যে মর্মন কিতাব ইতিহাস ও ভূগোলের সাথে অপ্রাসঙ্গিক। প্রত্নতত্ত্ববিদ জোসেফ ফ্রি হোয়েটন কলেজের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান তার প্রত্নতত্ত্ব ও কিতাবের ইতিহাস বইয়ের উপসংহারে এই কথা বলেছেন যে আমি পয়দায়েশ পুস্তকের প্রত্যেকটি পৃষ্ঠার মধ্য দিয়ে গিয়েছি এবং এটা দেখেছি যে এর 50টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় হয় অলঙ্কৃত করা হয়েছে অথবা কোন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দিয়ে নিশ্চিত করা হয়েছে এই বিষয়টি কিতাবের পুরাতন ও নতুন নিয়মের বাকি অধ্যায়গুলোর ক্ষেত্রেও সমানভাবে সত্য। যখন প্রকৃত প্রত্নতাত্ত্বিক তথ্য নিয়মিতভাবে কিতাবের বিশ্বাসযোগ্যতাকে একটি নিখুঁত ঐতিহাসিক বিষয় বলে নিশ্চিত করে আসছে, তবুও প্রত্নতত্ত্ব বেহেস্তি মনোভাবকে প্রমাণ করতে পারে না। এবং যখন অনেক তাৎপর্যপূর্ণ বৈজ্ঞানিক বিবৃতি কিতাবে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু বিজ্ঞান প্রমাণ করতে পারে না যে কিতাবের পুস্তকগুলো সত্যিই আল্লাহর কালাম, এটা বলা প্রয়োজন, কারণ কেউ কেউ আছেন যারা অন্যদেরকে এই বলে বোঝানোর বা বিশ্বাস করানোর চেষ্টা করেন যে তাদের পবিত্র কিতাব আল্লাহর দ্বারা অনুপ্রাণিত, কারণ এতে অনেক বৈজ্ঞানিক বিবৃতি রয়েছে। আত্মিক সত্য কোনো বৈজ্ঞানিক আবিষ্কার দিয়ে প্রমাণ করা যায় না। আবার কোনো কিতাবে বৈজ্ঞানিক বিষয় থাকা এটা প্রমাণ করে না যে তা আল্লাহর কাছ থেকে এসেছে। শয়তান যে অনেক আগে থেকেই আছে, সেও অনেক বৈজ্ঞানিক বিষয় জানে। কিতাবের যাত্রার প্রথম দিকে আমরা এই পুরানো বেহেস্তি ফেরেস্তার সাথে সাক্ষাৎ করব, যাকে এখন শয়তান বা ইবলিস বলা হয়, যে আল্লাহর প্রতিপক্ষ হয়েছে। এখন শুধুমাত্র এটা মনে রাখুন যে শয়তান খুবই চালাক এবং মানুষকে চমৎকার চমৎকার বিষয় লেখার জন্য অনুপ্রেরণা দিতে সক্ষম। নবী দানিয়াল ছিলেন একজন জ্ঞানী লোক, যাকে আল্লাহ তার কিতাবের একটি অন্যতম গভীর জ্ঞান সম্পন্ন পুস্তক লেখার জন্য ব্যবহার করেছেন। কিন্তু তবুও যখন স্বাভাবিক ক্ষমতার বিষয় আসে, তখন শয়তান যে আল্লাহর সত্যের বিপক্ষে, সেও দানিয়ালের চেয়েও জ্ঞানী। ইহিস্কেল 28:3। মিথ্যা ধর্মের পিছনে যার প্রধান পরিকল্পনা, সে হল শয়তান। প্রতারণায় সে পরিপূর্ণভাবে দক্ষ। শয়তান নামের অর্থ হল দোষারোপকারী অথবা মিথ্যাবাদী। একটি আরবীয় প্রবাদে বিপদকে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সাবধান, অনেক মিথ্যাবাদী সত্যি কথা বলে। কোনো কোনো ধর্ম এটি দাবি করে যে তাদের কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। তা প্রমাণিত, কারণ এটি এমনভাবে লেখা যে কোনো সাধারণ মানুষ তা দিয়ে তৈরি করতে পারে না, যেভাবে আহমেদ তার ইমেইলে লিখেছিল। কোরআন হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্য কাজ যা এক নবীর কাছে পাঠানো হয়েছে। ঠিক আছে, একটি আয়াত তৈরি করে দেখান যা কোরআনের আয়াতের মতো অথবা কোরআনের কোনো আয়াতের কাছাকাছি, আপনি কখনোই পারবেন না। এমনকি যদি আপনি আরবীয় উচ্চ পর্যায়ের কোনো প্রভাবশালী ব্যক্তিও হয়ে থাকেন, তবুও সম্ভব নয়। কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। যদি আপনি এর বিপক্ষে কিছু প্রমাণ করতে পারেন, তাহলে করে দেখান। আহমেদ যে চ্যালেঞ্জ করেছে তা কোরআনের দ্বিতীয় সূরাকে কেন্দ্র করে, যেখানে লেখা আছে, এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। সূরা 2:23। এই দাবির যে অসুবিধা, তা হল এটি না প্রমাণ করা যায় না ভুল প্রমাণ করা যায়। উদাহরণস্বরূপ কল্পনা করুন যে আমি একটি চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আমার নিজের আঁকা ছবি নিয়ে নিজেই বিচার করে নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিলাম এবং তারপর অন্য প্রতিযোগীদের চ্যালেঞ্জ দিলাম যে কেউ আমার মতো চিত্র অঙ্কন করতে পারবে না। আপনার যদি সন্দেহ থাকে যে আমি পৃথিবীর সবচেয়ে মহান চিত্রশিল্পী, তাহলে আমার মতো একটি ছবি একে দেখাও। এটা কি প্রমাণ করে যে আমার আঁকা ছবি সবচেয়ে ভালো? এটা কি প্রমাণ করে যে আমি একজন মহান চিত্রশিল্পী? না, এমনকি কেউ নেই যে আমাকে ভুল প্রমাণ করতে পারে। কেন নয়? দর্শকের চোখে থাকে সৌন্দর্য, সুতরাং ছন্দে ছন্দে সাহিত্যের সৌন্দর্য, এটি বিষয় কেন্দ্রিক। কিতাবুল মুকাদ্দাস দারুণ দারুণ হিব্রু কবিতা এবং আত্মার ভয়ের শঙ্কাসূচক নমুনাতে পূর্ণ। এর কারণ কোনো বাকপটুতার জন্য নয় যে আল্লাহ প্রত্যাশা করেন যেন আমরা সবাই তার কালামে বিশ্বাস করি। যেভাবে বিজ্ঞান বেহেস্তীয় বিষয়গুলো প্রমাণ করতে পারে না, একইভাবে কোনো বইয়ের সুন্দর বিষয় এটা প্রমাণ করে না যে তা আল্লাহর কিতাব থেকে এসেছে। এটি বিবেচনা করা খুবই বুদ্ধিমানের কাজ হবে যে শয়তান সবচেয়ে বড় বচসাকারী ও নিজ নিজ অভিলাষের অনুগামী, যে নতুন করে কবিতার সারাংশ টানতে পারে এবং তাদের মুখ মহাদম্ভের কথা বলে। ইহুদা 1:16। কিতাব আমাদেরকে সতর্ক করে দেয় যেন আমরা সুন্দর কথা এবং স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ভুলানো কথায় প্রতারিত না হই। রোমিও 16:18। বিশেষ করে যখন ওই কথাগুলো সৃষ্টিকর্তার পরিকল্পনা ও তথ্যকে অস্বীকার করে। না বিজ্ঞান, না প্রত্নতত্ত্ব, না কবিতা কোনো পুস্তকেই প্রমাণ করতে পারে না যে আল্লাহর কালাম। সত্য বেহেস্তি এই প্রমাণগুলো অবশ্যই শক্তিশালী এবং অনস্বীকার্য প্রমাণের উপর ভিত্তি করে হতে হবে। এটাই সেই প্রমাণ যা এখন আমরা বিবেচনা করব।